দানি করে খামোশ হয়ে যায়, মানে কথাবার্তার আওয়াজ আসতেছে খামোশ হয়ে যায়। যারা চলাফেরা করতেছি মেহরবানি করে যেখানে আছি ওখানেই বসে। যাদের পাশে একটু দাঁড়ানো আছে সেখানে একটু জায়গা করে দিই ভাই, আর খামোশ হয়ে যায় ভাই, খামোশ আওয়াজ আসছে।
بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتلي على الشرطه شرور انفسه الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا ورسوله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا وابشروا بالجنة التي كنتم توعدون. نحن أنفسكم وما تزرعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين. صدق الله العظيم. میرے بزرگ اور بھائیو، جیسے میں نے عرض کیا تھا کہ دین کی باتیں سنی جاتی ہے ان کے کاموں کے لیے، آج بات کے لیے نہیں ہوتی، جیسے اذان اذان کے لیے نہیں ہوتی بلکہ اذان نماز کے لیے ہوتی، ایسے ہی دین کی باتیں دین کے کام کے لیے ہوتی، کہ دین کے بات سنیں گے تاکہ اس کی فضیلت، اس کا فائدہ معلوم ہو جائے، اس کی اہمیت معلوم ہو جائے، اور یہ باتیں اہمیت اور فضیلت کے ساتھ سن کر اپنی زندگی کو عمل پر ڈالتا ہے، وہی اصل ہے کہ اپنی زندگی عمل پر پڑ جائے۔ وہ ذمہ داریوں کو سمجھنے کا نام ہے کہ ہماری زندگی کی کیا، اللہ تعالیٰ نے اس دنیا کو ذمہ داریوں کی جگہ بتایا ہے اور آخرت کو اس کے جزا اور بدلے کی جگہ بتایا کہ یہاں عمل ہوگا وہاں بدلا ہوگا، تو یہ زندگی عملی زندگی ہے، یہاں اپنے عمل کو صحیح کرنا ہے۔ اللہ نے عمل کو صحیح کرنے کے لیے ہماری رہبری کی ہے، ایمان سے، علم سے، یہ دو چیزیں ہم کو دی گئے ہیں۔ ایک تو ہم کو ایمان دیا، لا الہ الا اللہ محمد رسول اللہ، یہ ایمان کا کلمہ ہے، یہ اللہ کے تعلق کا کلمہ ہے، یہ اللہ سے ایمان کا کلمہ ہے، اس ذریعے سے اللہ تعالیٰ سے ہمارا عہد ہے، جھمکے بنتے ہیں اور تیرے حکم والی زندگی گزاریں گے، تیری مرضی کے خلاف نہیں کریں گے، یہ عہد ہے ایمان اللہ تعالیٰ سے، یہی سب کچھ ہے ایمان، اللہ کا تعلق کے نام۔ پھر اللہ کے تعلق کا تقاضا ہے کہ اللہ کے تعلق کا کیا تقاضا، اللہ کی باتوں کو سنا بھی جائے، سیکھا بھی جائے، اس پر عمل بھی کیا جائے اور دوسروں تک پہنچے، پہلے اس کی محنت بھی کی جائے، یہ ہماری ذمہ داری ہے۔ اور جتنی ذمہ داریاں پوری ہوگی اتنی اللہ کی مدد آئے گی، یہ قاعدہ ہے کہ جتنی ذمہ داری پوری کی جائے گی بندے کی طرف سے اتنی خدا کی طرف سے مدد آئے گی۔ المعونۃ علی قدر المعونۃ، آدمی یہاں ذمہ، ہاں ذمہ دار ہے, اپنی زندگی کا بھی ذمہ دار ہے, اپنے مال کا بھی ذمہ دار ہے. جتنی جتنی نعمتیں ہیں اس نعمتوں کا وہ ذمہ دار ہے. کہ نعمتوں کے بارے میں سوال ہوگا, ان نعمتوں سے کیا کیا حق ادا کیے ہیں. تو ہم دو ذمہ داریوں کی زندگی ہے, اور اللہ کی مدد جتنی ملے گی جتنی پوری جائے گی. ان ذمہ داریوں کو سمجھنے کے لیے دین سیکھنا ہے, دین کی محنت کرنی ہے, تاکہ دین صحیح مانے اس کی محنت سے وہ دنیا میں پھیلے, اور دنیا میں اس کے لیے لوگوں کے راستہ بنے. کہ محنت کرنے کی وجہ سے راستہ بنتا ہے, جیسے لوگ پیدل چلتے ہیں تو پگڈنڈیاں بنتی ہیں, ایسے ہی جب محنت کریں گے تو اس کے لیے راستہ بنے گا, اس کے لیے ماحول بنے گا. یہ سب ذمہ داریاں ہماری ہیں.
محترم دوست گتکال کے ایر آگے بیان مدد بولیں بھائی دین کتھا شدھ شنار جن نئے دین کتھا دین عمل کرار جمن آزان شدھ آزان ہے نا آزان پہ نماز آزان آزان ہوئے نماز پڑتے ہیں دین کتھا شنلے دین چلار مت دین کے نجر زندگی آنار جنر جن محنت کرتے ہیں دین چلتے ہیں میرے محترم دوست دین چلار جن دنیا زندگی یہ مانس عمل کر یہ بدلا آخر تو یہ دنیا زندگی پالن کر اللہ پاک پک تھی دائتو آسے سے دائتو کے پورا اللہ تعالی ہم کے بارے رحبری کر دیکھے سر ہل اللہ ہم ایمان دیشے اور اللہ تعالی علم دیشے علم نازل کرسن آسمان تک ایمنی بھاوے اللہ تعالی ایمان সেই হিসাবে আমাদেরকে কলমার জিম্মাদারি আমাদের কাছে কলমার জিম্মাদারি কি কলমার জিম্মাদারি হল ভাই ইতাআত করা আল্লাহ তাআলাকে মানবো আল্লাহ তাআলার কথা শুনবো এবং আল্লাহ তাআলাকে মেনে চলবো. তোমার মহতরম দর্শক আল্লাহ তাআলাকে মানার জিন্দগি এখানে মানবে যখন আল্লাহ তাআলাকে মানবে তো আল্লাহ তাআলা دنیا سندر کر دیں کارن حدیث مدد آسے جو بندہ جی پریمانے تر ذمہ داری آدائی کر دے سی پریمانے تاکہ سہاج کر ایمان کرنا پڑے جو انگیکار کرسی اللہ پاکر پکش تھی ہمارے اللہ ذمہ داری جان دیشن مال دیشن جت نعمت دیشن یہ نعمت پرشن جیجاسا کرمت কি আমল করে আসছো, এত নিয়ামত তোমাকে দিলাম, এই নিয়ামতে কি হক আদায় করে আসছো. তোমার মহতরম দোস্ত দুনিয়ার জিন্দগি এই নিয়ামতের এই জিম্মদারি কি چلا মেট্রো পথের রাস্তা দিবে, চলতে চলতে ঠিক এরকম ভাবে যখন জিম্মাদারি রাস্তায় আমরা চলতে থাকবো তো আস্তে আস্তে রাস্তা খুঁজতে থাকবে, রাস্তা থাকবে। এবং মেরাম হাজার দোস্ত এই পত্রিকের কাজ, পত্রিকের দাওয়াত পত্রিকের যে কাজ, এই কাজ হলো নিজের জিম্মাদারিকে বুঝার কাজ, যে আমার এই দুনিয়ার জিন্দিগিতে আমার দায়িত্বটা কি, আমার কি করণীয়, এটাকে অনুভব, এটাকে বুঝ। যখন এই দায়িত্ব রাস্তায় চলবে তো আল্লাহ তাআলা সাহায্য করবে, যেমন হাদিসের মধ্যে আছে, তখন এই পরিবেশ তৈরি হবে, একটা পরিবেশ তৈরি হবে। এই তবলিগের কাজ এই পরিবেশ বানাইবার জন্য, নিজের জিন্দগিকে দিনের উপরে উঠাইবার।
তো মেনে ইয়ে আদত কিয়া কি আমারি জিন্দগি জিম্মেদারিওকে জিন্দগি হে, আর জিতনি জিম্মেদারি পুরি কি যায়গি উতনি আল্লাহ তাআলা কি তরফ সে মদদ আয়েগি, কোই দুসরা রাস্তা নেই। হজর আল্লাহ মদদ করে তো সব চিজে আসান হে, আল্লাহ মদদ না করে তো কোই চিজ আসান নেই হে। সারা মসলা আল্লাহ তাআলা নে আপনি পাস রাখা হে, আপনি কব্জে মে রাখা। এক পত্তা ভি আল্লাহ কে চাহে বগে গির নাই সকতা, না তসকো তুমি বরকত নি লায়া নমা, কোই পত্তা কাই তরফ সে চিজে আল্লাহ কে ইলম নেই, আল্লাহ কে সাহে চিজে হো গিয়া হে। তো হর চিজ কো আল্লাহ তাআলা জানতে হে, আল্লাহ কে সামনে সে হোতা হে। ইসলিয়ে হামারা রুখ আল্লাহ তাআলা কি তরফ হো যাবে, ইয়ে মকসদ জিন্দগি হে, ये जिंदगी करो अल्लाह ताला की तरफ उठावे, अल्लाह ताला की तरफ जिंदगी करो होने का मतलब यह है, अल्लाह ताला ने जिंदगी में जो जो जिम्मेदारी हमको दी है वो हमारी जिंदगी तक पूरी हो जावे और सही हो जावे, ये काम है हमारा। इसमें सबसे पहले अल्लाह ताला का ताल्लुक है कि हमारा ईमान, ईमान ला इलाहा इल्लल्लाह ये असल है सारी चीजों की, यही बुनियाद है कि हमारा ईमान बने और हमारे ईमान में ऐसी ताकत आवे कि हमें अल्लाह तबारक व तआला की तरफ उसके हुक्मों की तरफ से। इसलिए कलमा कलमे की में जैसे उसकी मेहनत, जमीन जमीन की मेहनत, माल माल की मेहनत, ऐसे कलमा और कलमा की मेहनत कि हमको अल्लाह ताला ने कलमा दिया है ला इलाहा इल्लल्लाह, और कलमा कलमे की मेहनत के साथ है। जब कलमा अपनी मेहनत के साथ होगा तो फिर यह जिंदगी फायदा देगी, कलमे वाली जिंदगी। ला तजालु ला इलाहा इल्लल्लाह तनफा व मन ताला व तलु दान व अलबला मालम यस्तस्तियु बिहर के अला दे, ये कलमा अपने पढ़ने वालों को बराबर नफा देता रहेगा, मुसीबतों को बलाओं को इनके ऊपर से दूर करता रहेगा, बशर्त देखे उसके हक अदा करने में कोताही न किए। ये जिम्मेदारी बताई, फजीलत बताई, अहमियत बताई, जिम्मेदारी बताई, ये काम है नदियों का कि वो फजीलत बताएंगे, फायदा बताएंगे, नुकसान से डराएंगे और तरीका भी बताएंगे। ये कलमा बराबर अपने पढ़ने वालों को नफा देगा, मुसीबतों को और बलाओं को दूर करता रहेगा, जब तक कि उसके बाद उसके बारे में कमी कोताही ना हो। कलमे वाले वो जिंदगियों में आ रहे कि अल्लाह के इताअत, अल्लाह की इबादत और हुकूक की अदायगी और अपनी आखिरत की फिक्र, ये कलमे के जरिए से चाहा जाता है कि अल्लाह की इताअत हो, अल्लाह की इबादत हो, हुकूक की अदायगी हो, उनके साथ अपनी जिंदगी गुजारना, ये इसका तकाजा है। जब ये बात होगी तो अल्लाह ताला कलमे की बरकत को और कलमे के फायदे को जाहिर करेगा, हाँ कि ये कलमा है नफा देने के लिए, नफा देने के लिए, बलाओं को मुसीबतों को दूर करने के लिए, और श्रद्धे के उसका हक अदा किया, ये उसका हक है कि अल्लाह की मर्जियात को अदा के पसंदीदा चीजों को अपनी जिंदगियों में लाना और अपनी जिंदगियों में लाते हुए दुनिया में उसके लिए मेहनत करना, और माल ये दोनों चीजें अमानत के दी गई है, تاکہ اس امانت سے وہ کام کیا جائے جس کا تقاضا اللہ نے ہم پر رکھا. اس لیے جانی اور مالی ساری طاقتیں جو ہیں وہ اللہ تعالیٰ کے اطاعت کے لیے دی ہے اور کسی کام کے لیے نہیں دی ہے. آزادی نہیں ہے اس کے اندر. مولانا محمد یوسف صاحب رحمۃ اللہ علیہ فرما دیتے کہ اس دعوت کے ذریعے سے ہم تو اپنے بھائیوں کو اس غلطی میں سے بچانا چاہتے ہیں کہ وہ یہ سمجھتے ہیں کہ مال بھی میرا ہے, جان بھی میری ہے, یہ سب میرا ہے, میں جو چاہوں کروں, جیسا چاہوں کروں کیسا ہے. جان بھی امانت ہے, مال بھی امانت ہے. جب تک چاہے اللہ چاہیں گے یہ جان رہے گی باقی بدن کے اندر, جب تک چاہیں گے مال رہے گا, اور جب نہیں چاہیں گے دیں گے تو یہ امانت کی دی گئی, اس کے حقوق کی ادائیگی کے لیے دی گئی ہے, تاکہ وہ سامان کے ذریعے سے اللہ تعالیٰ کے حقوق ادا کیے جائیں, اور جو جو حقوق ان کے اوپر اور آتے ہیں دوسروں کے وہ حقوق ادا کیے جائیں. اللہ نے دار الحکم بنایا ہے دنیا کو اور دار الاجر بنایا ہے آخر.
تو میرے محترم دوست مرد, یہ کلمہ دین کلمہ ہل ذمہ داری پورا زندگیٹائی ہل ہمارے ذمہ داری آدھائی کر پورا زندگیٹائی جیونٹائی ایک دائت جیون جیون میرے ایک دائت پالن کرتے تو سی زندگی سی جیونٹا کی تو سی جیونٹا ہل بھائی যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোনো জিম্মাদারি দায়িত্ব আসে সে দায়িত্বকে পুরা করা. সর্বপ্রথম যে দায়িত্ব আসছে সেটা হল আল্লাহ তাআলার উপরে ঈমান রাখা. আল্লাহ তাআলার উপরে ঈমান, ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা হল ঈমানের কলমা. এই ঈমানের কলমার দায়িত্বটা কি? এই ঈমানের কলমা আমাদের কাছে কি চায়? এই ঈমানের কলমা আমাদের কাছে চায় যে আমরা আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলি, আল্লাহ তাআলার ইতাআত করি, আল্লাহ তাআলার হুকুমকে মানি, আর আল্লাহ তাআলা যে সমস্ত হক আমাদের উপরে দিয়েছেন, আমাদের উপরে চাপাইছেন, সে সমস্ত হক গুলিকে আমরা আদায় করি এবং আখিরাতের দিকে আমার আখিরাতের দিকে ফিকির করি. কলমার তাকাজা হইল, কলমার চাহিদা হইল যে আমরা এই কলমার জন্যই দুনিয়ার জিন্দগি এবং এই কলমার উপরে চলতে হবে, জিন্দগি চালাইতে হবে. কলমার চাহিদা কি? কলমার চাহিদা হল আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু হুকুম আসে সে হুকুমকে পালন করা, এবং আল্লাহ তাআলা যে হক আমাদের উপরে দিয়েছেন সে হককে আদায় করা এবং আখিরাতের ফিকির করা. তো মেরে মহতরম দোস্তার বলব, যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সেটা এটার সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব এবং জিম্মাদারিও দিয়েছে. সেই জিম্মাদারিকে বুঝার জন্যই আমি দিনের উপরে নিজের জিন্দগি চালানো, ইমানের তাকাদের উপরে নিজের জিন্দগি চালানো এবং অন্যের মধ্যে এটা আসে তারাও এই ইমানের তাকাদের উপরে তাদের জিন্দগি উঠায় দিনের উপরে উঠায় এটা দিনের উপরে চলা এবং দিনের জন্য মেহনত করা. এই জন্য মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলা যে আমাদেরকে দান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাল দিয়েছেন, মানুষের এই ভুলটা ভাঙাই ফেলে. মানুষ মনে করে জানটা আমার, মালটা আমার, কাজে এটাকে আমি যেমন ইচ্ছে তেমন ব্যবহার করবো. এই ভুলটা বলে ভাঙ্গাই বলে জানা পারে যে আমরা আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলার কথা মতো চলি, আমাদের জিন্দগি আল্লাহ তাআলা যে সমস্ত হক আমাদের উপরে রাখছে সে সমস্ত হক গুলিকে আমরা আদায় করি, পালন পুরা করি এবং আখিরাতের জন্য আমরা প্রস্তুতি নেই. এটাই হলো এই কলমার তাকাজা এবং চাহিদা.
ہماری طرف اللہ تعالیٰ کی طرف سے دو چیزیں آتی ہیں, ایک اللہ کی نعمتیں آتی ہیں اور ایک اللہ کے احکام آتے ہیں. یہ روز کی بات ہے, ہر سانس نعمت ہے, ہر سانس نعمت ہے, مال نعمت ہے, اولاد نعمت ہے, صحت نعمت ہے. ایک تو ہماری طرف اللہ کی طرف سے نعمتیں آتی ہیں دوسرا ہماری طرف اللہ کی طرف سے احکام آتے, رات کے احکام, دن کے احکام, غریبی کے احکام, مالداری کے احکام, بیماری کے, تندرستی کے, سفر کے, حضر کے, ہر حال کے احکام ہماری طرف آتے. تو ہماری طرف آلات بھی آتے ہیں, ہماری طرف احکام بھی آتے ہیں, اس کا جاننا ضروری ہے. عام طور پر لوگ حالات کو دیکھتے ہیں, احکام کی طرف سمجھتے نہیں. حالانکہ حالات کا علاج ہی احکام پر چلنا ہے. حالات اگر صحیح نہیں ہے تو اس کا علاج یہ نہیں ہے کہ حالات کا رونا رویا جائے. یعنی حالات کا علاج یہی ہے کہ اللہ تعالیٰ کے حکم پر چلا جائے. اگر اللہ تعالیٰ راضی ہو گیا تو اللہ تعالیٰ حالات اپنی قدر سے دنیا کی بھی صحیح کرے گا, آخرت کے بھی صحیح. من اصلاح ما بین و بین اللہ, اصلاح اللہ ما بین و بین اللہ. جو لوگ اپنا اور خدا کا معاملہ ٹھیک کر لیں گے تو اللہ ان کا اور مخلوق والا کا معاملہ ٹھیک ہے. یہ معاملے ٹھیک ہو جاتے ہیں بشرطے کہ اللہ تعالیٰ راضی ہو. اس لیے کہ اللہ تعالیٰ نے سارے امور اور قبضے میں رکھا ہے, کسی کے قبضے میں کچھ نہیں ہے. اور جو کسی کو کچھ قبضے میں کر رہا ہے اور فیصلہ بھی اللہ کا ہے. جو فیصلہ اللہ کریں گے مخلوق میں وہ فیصلہ ہوگا. خیر کا فیصلہ ہوگا تو خیر آئے گی, دوسرا فیصلہ ہوگا تو دوسری بات آئے گی. نفع کا فیصلہ, نقصان کا فیصلہ, کامیابی کا فیصلہ, یہ سب اللہ کی طرف سے. یہ حالات سارے کے سارے اللہ تعالیٰ نے قبضے میں رکھے ہیں, اور اسباب اور چیزیں اللہ تعالیٰ نے ہم کو اپنے قبضے, ہمارے قبضے میں دی ہے, یہ بطور امتحان کے لیے. ان چیزوں کو تمہارے ہاتھ میں دے کر دیکھنا ہے کہ تم ان چیزوں میں کیسے چلتے ہو. حدیث پاک میں ہے کہ اللہ تعالیٰ فرمایا کہ یہ دنیا بھری بھری اور میٹھی ہے. حدیث پاک میں کہ یہ دنیا بھری بھری اور میٹھی ہے, یہ تشبیہ ہے. وہ گانٹ بہت یہ تشبیہ ہے کہ دنیا ہری بھری اور میٹھی ہے. اور اس کو ہرا بھرا اور میٹھا کیوں بنایا ہے کہ اس میں رکھ کر تمہارا امتحان دیکھنا ہے. تمہارا امتحان اللہ دو رکھا کہ اللہ تو میرے اس دنیا میں ایک کے پیچھے ایک کو لائے. یہ ترتیب کیوں رہی ہے کہ اس میں رکھ کر کے ہم یہ دیکھنا چاہتے ہیں اللہ کہتے ہیں کون اپنی ذمہ داری کو پوری کرتا ہے, کون اپنی ذمہ داری کو صحیح سمجھ کر اسے پوری کرنے کی کوشش کرتا ہے. ایک کے بعد ایک کو لا کر کے یہ دیکھنا ہے. ان اللہ تعالیٰ اس کا اللہ کو گھوم کے بیان جو رکھے متعمل اور یہ دیکھیں گے کیا عمل. اس لیے جو حالات گزریں گے وہ امتحان کے حالات, دنیا امتحان کی جگہ ہے اور آخرت اس کا نتیجہ ظاہر ہونے کی جگہ ہے. کامیابی یہ ہے کہ صحیح یقین کے ساتھ عملی زندگی ہماری صحیح ہو جائے, یہ کامیابی کا راستہ ہے. خوشی کی دعوت یہ یقین پیدا کرنا ہے اللہ تعالیٰ پر, اس کے وعدوں پر, قبر قیامت یہ جتنی چیزیں خبر دی گئی ہے اس کا یقین آئے کہ یہ سب حق ہے. اور ان سب چیزوں کو حق مان کر کے اپنے ذات کا استعمال, اپنے مال کا استعمال اللہ تعالیٰ کی مرضی کے مطابق ہو, یہ ہے امتحان. یہ امتحان ہے کیوں کہ آدمی کے دفتر میں دوسری ایک طاقت اس کے خلاف بھی طاقت ہے, یہ بھی ایک امتحان ہے. اس لیے اس امتحان میں کامیاب ہونے کے لیے میرے دوستوں, ایک تو اللہ کی ذات اپنے آپ کو پابند رکھنا ہے, قائم رکھنا ہے. جو بھی حال آئے وہ حال آئے گا, حال گزر جائے گا, اصل زندگی وہ ہے جس میں آدمی نے اللہ تعالیٰ کے حکم کے ساتھ اپنا کام کیا ہے, وہ اصل ہے, وہی مقصد ہے. اور یہی مقصد ہماری محنت کا ہے کہ ہماری اس محنت کا مقصد یہ ہے کہ حال تو آئیں گے اور بدل جائیں گے, بچپن آیا, زمانے آئی, بڑا تو آیا, حال چلے گئے, اور اس حال میں کیا عمل کیا ہے وہ باقی. اس لیے کہا کہ ایک کے پیچھے تم ایک پل آئیں گے گزاریں گے, اور اصل یہ دیکھنا ہے کہ اس میں اللہ تعالیٰ کی مرضی کے مطابق اپنے عمل کو کس نے صحیح کیا.
میرے محترم دوستوں بزرگوں, اسی محل کو اللہ تعالیٰ نعمت آمدور میں خوشی تو ہم پتی محل تو اللہ تعالیٰ آمد کے جیسے نعمت کا نعمت یہ بھرپور کرتا ہے. زندگی جیون پرتیکتا ساتھ اللہ تعالیٰ پکو کے نعمت جا کے شاس پرشاس جا کے مار دولت جا کے دیشن میرے محترم دوست گرو جہاں سب نعمت اللہ پاک پکو دیکھے تو ہمارے اوپر ذمہ داری ہل جو ہمارا اللہ تعالیٰ نعمت حق کے آدر اور یہ نعمت یہ سمست نعمت چاہیدا سے چاہیدا کے ہم پورن کرے دنیا زندگی یہ جل رہی دنیا زندگی پورا পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা যেখানে আল্লাহ তাআলা দেখতে চান অবস্থার পরিবর্তন, অবস্থা একরকম থাকে না, কখনো ভালো কখনো খারাপ, اللہ تعالی سستی اللہ تعالی فیصلہ کارو فیصلہ نہیں کارو ہاتھ نہیں یہ سستی اللہ اور کیوں فیصلہ کو. میرے محترم دوستوں دنیا زندگی تو کیا اللہ تعالی পরিবর্তনশীল বানাইছেন, এরকম আলাদা অবস্থা একটার পর একটা পরিবর্তন হইতে থাকে, একরকম অবস্থা মানুষের থাকে না. দেখেন মানুষ তারাও স্থায়ী হয় না, প্রথম দাদা ছিল, দাদার পরে বাপ আসছে, বাপের পরে ছেলে আসছে, তো এইভাবে যে ছিল সে চলে গেছে, তার পরিবর্তে তার জায়গায় আরেকজন আসছে এবং সেও চলে গেছে, তার পরিবর্তে আরেকজন আসছে. এই অবস্থার পরিবর্তন আল্লাহ তাআলা করতে থাকেন. এই সব দুনিয়া সব জিনিসের মধ্যে পরিবর্তন আল্লাহ তাআলাই আনতে থাকেন. এই সব পরিবর্তন এই সব কিছু কি জন্য, এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে চান, আমাদেরকে পরীক্ষা করতে চান. আল্লাহ তাআলা বলেন দেখো তোমার বাপ দাদা পূর্বপুরুষ একের পর এক এক একের পর এক সবাইকে নিয়ে গেছি এবং সবাই সারে তোমাকে সালাভিষিক্ত করছি, তোমাকে তাদের সালাভিষিক্ত করছি. কেন তোমাকে সালাভিষিক্ত করতেছি? বলে যে এই জন্য যে আমি দেখতে চাই যে তোমরা কিরকম আমল করো এবং কিরকম তোমাদের জিন্দগি হয়। আল্লাহ তারা পরীক্ষার জন্যই একের পর এক নিয়ে আরেকজন তার জায়গায় বসাই দিয়েছে. এরকম ভাবে বেড়ে বসলাম দুনিয়ার সব বিষয়ের মধ্যে. তো দুনিয়াটা হলো জিম্মাদারি এবং দায়িত্ব পালনের জন্য, এবং আখিরাত হলো এটার বদলা পাওয়ার. দুনিয়ায় মানুষ এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবে, এই সমস্ত পরীক্ষার মধ্যে সে তার আল্লাহকে রাজি করার কাজ করবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বাড়াবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গাঢ় করবে এবং আল্লাহ তাআলাকে রাজি করবে. আল্লাহকে রাজি করার রাস্তাই হলো আল্লাহ তাআলার হুকুমকে মানা, এছাড়া আর কোনো রাস্তা নেই. মেরে মহতরম দোস্তা বুঝব যখন আল্লাহকে রাজি করবে তো আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দগিও তার বানায় দিবে, আখিরাতের জিন্দগিও তার বানায়.
আল্লাহ তাআলা নে হালাত কো ইমতিহান কে লিয়ে বানায়া, মুখতলিফ হালাত সে জিন্দগিয়া গুজরতি হ্যায়, تو یہ حالات امتحان کے لیے ہیں اور اللہ تعالیٰ کے جو احکام ہیں وہ کامیابی کے لیے. اس لیے حالات گزر جائیں گے اور احکام بدلیں گے نہیں. اور حالات کے بارے میں یہ سمجھنا چاہیے کہ اللہ تعالیٰ مختلف حالات ڈال کر کے ہمارا امتحان لیں گے کہ ان حالات میں وہ کیسے چلتے ہیں. اس لیے میرے دوستو اپنے اندر محنت کے ذریعے سے یہ طاقت پیدا کرنی ہے کہ ہم ہر حال میں اللہ تعالیٰ کے حکموں کو دیکھ کر اس کو مان کر اپنے آپ کو چلنے والا بنا. اگر حکموں کو دیکھ کر چلنے والے بنے تو پھر جو حالات آئیں گے وہ ہمارے لیے انعام بنیں گے. اگر اللہ نے اچھے حالات بنائے اور اچھے حالات میں اللہ کا شکر کر کے اللہ تعالیٰ کے حکام دے گا اور شکر گزاری کا بھی عمل کا بھی انعام دے گا. حالات ناگوار آئے اور ناگوار حالات میں صبر کر کے حکم کو پورا کیا تو صبر کا بھی انعام ملے گا اور حکم کا بھی انعام ملے گا. مومن کی فاستقم كما امرت ومن تاب معك. آپ کو حکم دیا جائے آپ اس پر استقامت اور پابندی کے ساتھ رہیں, اور جو آپ پر ایمان لائے ہیں کفر سے توبہ کر کے وہ سب کے سب بھی اس حکم پر استقامت اور پابندی کے ساتھ رہیں. تو میرے دوستو ہماری طرف تو اللہ تعالیٰ تم ہے ایمان کی وجہ سے کہ اپنے آپ کو پابند کر کے سکھائیں, اور پابندی کا حکم اس وجہ سے بھی ہے کہ دنیا حالات کا گھر ہے. یہاں حالات آتے ہیں, ناگوار حالات بھی آتے ہیں, اچھے حالات بھی آتے ہیں, تنگ حالات بھی آتے ہیں, بھلے ہوئے حالات بھی آتے ہیں, دوسرے موسم بدلتے رہتے ہیں. سوال یہ ہے کہ حالات میں کیسا چلے, یا حال کو دیکھ کر چلے یا حکم کو ہر حال میں کما ہونے تمہیں کہ آپ قائم رہیں حکم پر, اور جو آپ پر ایمان لائے ہیں وہ بھی حکم پر قائم. اس محنت کا یہ مقصد ہے کہ ہمارے اندر ایمان کی آخرت کی فکر کی اتنی طاقت پیدا ہو جاوے کہ جس کی وجہ سے ہم ہر حال میں اللہ تعالیٰ کے حکموں کو اپنی زندگی میں پورے کرنے والے, اس کے تقاضے کو پورے کرنے والے بنے. اس کو استقامت کہتے ہیں. تو استقامت کا حکم اس لیے کیا گیا ہے کہ ہر قسم کے حالات آتے ہیں اور وہ گزر جائیں گے. اس لیے مسئلہ حالات کا نہیں ہے, حالات تو اللہ امتحان کے لیے لاتے ہیں اور پھر وہ گزر جاتے ہیں. اس حالات میں جس نے جو عمل کیا اگر اچھا کیا تو اچھے عمل کا اچھا بدلہ ملے گا, نہیں تو دوسری بات ہوگی, حال اپنی جگہ گزر جائے گا. اس لیے ہمیں یہ تعلیم دی ہے کہ ہماری نظر ہر وقت میں اللہ تعالیٰ کے حکموں کی طرف, اس کے اطاعت کی طرف. حالات اچھے آئیں اور شکر کے ساتھ, حالات حکموں کے طریقے بدلے تھے تو حکموں کے طریقے بدلتے رہتے ہیں. غریبی میں عمل کرنے کا طریقہ الگ ہے, مالدانی الگ ہے, طریقے بدلتے ہیں اور طریقے سے بدلتے ہیں تاکہ آسانی رہے. کیونکہ ایک ہی طریقہ ہو تو ایک ہی طریقہ ہو تو مشکل ہو جاتا ہے, بلکہ طریقے اللہ تعالیٰ نے متعدد رکھے ہیں. ہاں, غریبی کے, مالداری کے, تندرستی کے, بیماری کے, سفر کے, ادھر کے, الگ الگ طریقے اس لیے دیے تاکہ آج حکموں پر استقامت سے ہوتا ہے. یہ استقامت اور ایسی بات ہے تو پھر اللہ تعالیٰ کو بھی صحیح کر دیتے. ہاں, پھر حالات میں خیر لاتے ہیں, حالات میں آسانی لاتے ہیں. ایک دور ہوتا ہے امتحان کا, محنت کا, اس میں آدمی بن جاتا ہے, اس کے عمل بن جاتے ہیں, تو پھر انجام اللہ تعالیٰ اس کا اچھا بنا دیتے ہیں. پھر اللہ کا خیرات بھی دیتے ہیں, برکات بھی دیتے ہیں, مدد بھی دیتے ہیں. بولو والا حدل قرآن ہو, بتاؤ بتانا برکات کہ یہ بستی میں رہنے والے شہروں میں رہنے والے لوگ اپنی زندگی بنائے, اپنی زندگی تقوا طہارت والی بنائے, ہاں یعنی کرنے کے کام کرے, نہ کرنے کے کام نہ کرے. سب سے یہ تقاضا ہے نہ کرنے کے کام نہ کرے, اور ایمان کا تقاضا یہ ہے کہ جو کرنے کے کام ہے وہ کرے. تو گا یہ بچوں اس میں سر ہر کا تعلق اسباب سے نہیں ہے کہ اسباب ہوں گے تو حالات صحیح ہو جائیں, لیکن حالات اسباب سے تعلق نہیں رکھتے, بلکہ حالات کا تعلق عمل سے ہے. اگر عمل ہوا, ایمان ہوا, تقوا ہوا, حقوق کی ادائیگی ہوئی, تو اللہ تعالیٰ حالات اچھے لانے, دنیا میں بھی حالات اچھے لاتے ہیں اور آخرت میں حالات, یہ بشارتیں ہیں اور آگاہی بھی ہے کہ حالات صحیح کرنے کے لیے اپنی زندگی کے دن. تو میرے محترم دوست بزرگوں, بڑے بھائی دنیا تو بھن رقم اوسط پریوتن ہوا, بھن رقم حالتر کخنو ভালো অবস্থা কখনো খারাপ অবস্থা. মেরে মহতরম দোস্ত বুঝবো, এই সমস্ত যত রকম অবস্থাই হোক না কেন, কখনো বিমারির অবস্থা, কখনো সুস্থতার অবস্থা, কখনো কখনো ভালো অবস্থা, কখনো খারাপ অবস্থা, মেরে মহতরম দোস্ত কখনো গরিব, কখনো গরিব, বিভিন্ন রকমের হালাত আর অবস্থা মানুষের উপরে আসে. দুনিয়াটা এই হালাতেরই জানা, এই অবস্থা আসবারই জানা, এখানে এরকমই হবে. কিন্তু মেরে মহতরম দোস্তম দেব, যে কোনো অবস্থা হোক, এই অবস্থাটাকে, এই অবস্থাকে মানুষ যে আমল করে, যে যদি সে মোতাবেক চলে, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমল করে, তো আমল তো পাখি থেকে যাবে, কিন্তু এই গরিবী অবস্থা পরিবর্তন হয়ে যাবে. একজন ধনী লোক ধনী ধন সম্পদের মধ্যে আসে, তো সেই ধন সম্পদের মধ্যে যা আমল করবে সে আমলটা পাখি থাকবে, আর এই ধন সম্পদের হালাত এইটা পরিবর্তন হয়ে যাবে. তো হালাত আর অবস্থা এগুলি পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু এই হালাত আর অবস্থার মধ্যে মানুষ যে আমলটা করে সে আমলটা বাকি থেকে, সে আমলটা বাকি থেকে না. সে কি বললো, কি কথা বললো, কি কাজ করলো, যে কাজটাই কি করবে, এটা চিরস্থায়ী পাখি থাকবে, এটা এটা শেষ হবে না, এটা পরিবর্তন হবে. কিন্তু তার এই কঠিন অবস্থাটা পরিবর্তন পাইয়া সহজ অবস্থাও তার উঠে আসবে. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দিন ইমান আমাদের কাছে এটাই চায়, ইমানের মধ্যে এই পরিমাণ শক্তি পয়দা করি, আমরা এই পরিমাণ শক্তি পয়দা করি যে আমাদের ইমান আমাদেরকে যে কোনো অবস্থায় হোক না কেন ইমানের উপরে বাকি রাখে, ইমানের যে চাহিদা আমল গুলা সেগুলোর উপরে বাকি রাখে, আল্লাহ তালার তার আল্লাহ তালার হুকুমকে পয়দা করা সেটার উপরে আমার চিন্তা থাকে. হালাত যেরকমই হোক, অবস্থা যেরকমই হোক, কিন্তু আমি যেন আল্লাহ তালার হুকুমের বাইরে হোক, এবং আল্লাহ তালার হুকুমকে হার হালাতে পুরা সব অবস্থায় পুরা এরকম এক শক্তি আমাদের ইমান পয়দা করতে হবে. এই তবলিগের মধ্যে যে মেহনত, সে মেহনতের উদ্দেশ্য এটাই যে প্রত্যেক মুসলমান ইমানদার তার ইমানের মধ্যে এই পরিমাণ শক্তি পয়দা করুক, যে পরিমাণ শক্তি পয়দা হলে সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলার হুকুমের টিকতে পারে. আল্লাহ তাআলার নেয়ামতের অবস্থা হয় তো সে সেখানে শুকর করে, আর যখন আল্লাহ তাআলার নেয়ামত নাই, অসুবিধার মধ্যে আসে, তখন সে সবর করে. তো মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলা
এই শহরেরও বদলা দিবেন, পুরস্কার দিবেন, আর এই শহরেরও পুরস্কার দিবেন। কিন্তু যে অবস্থাটা আমার উপরে আসছিল সে অবস্থা হাতে পরিবর্তন হয়েছে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, যে কোনো অবস্থা জিন্দিগিতে আসে সেটার মধ্যে আল্লাহ তালার হুকমের উপরে, আল্লাহ তালার এই তাহাদের উপরে, আল্লাহ কি বলছেন আল্লাহকে রাজি করার আমলের উপরে জমে থাকা, এটা জমাটা ওদের উপরে ইমানের শক্তিতে হবে। এটা কোন অন্য কোন শক্তি দিয়ে পারবেন তো মেরে মহতারাম দোস্ত, এই ইমানের শক্তি পরিমাণ পয়দা হয় যে আমি সব অবস্থায় আল্লাহ তালার হুকুমের উপরে চলে যাই। আল্লাহ তালা হুকুম দিচ্ছেন তার নবীকে এবং তার নবীর অনুসারীদের আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে পরীক্ষা করার দুনিয়ার জিন্দগিটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, এই জন্য কখনো সুবিধা কখনো অসুবিধা, সুবিধার অবস্থায় পরীক্ষা, অসুবিধার অবস্থায় পরীক্ষা। যে সুবিধা হলে সে আল্লাহ তাআলার হুকুমে কায়েম থাকে এবং অসুবিধা হলে তখনও সে আল্লাহ তাআলার হুকুমে কায়েম থাকে। এই জন্যই বিভিন্ন রকমের অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আর এই সমস্ত অবস্থাগুলি যা আল্লাহ তাআলা সৃষ্টি করেন এগুলি দুনিয়ার কোন আসবাব, দুনিয়ার কোন চেষ্টা, তদ্বির, অন্য কোন লাইনে এই সমস্ত অবস্থার পরিবর্তন কখনোই ঘটানো যাবে। এই সমস্ত অবস্থার পরিবর্তন ঘটবে হলো যদি আমি আল্লাহ তাআলার হুকুমের উপরে চলে যাই, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করি সব অবস্থা। যখন আমি আল্লাহ তাআলার হুকুমকে পুরা করছি, দুঃসময়ে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছি, সুসময়ে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছি, তো আল্লাহ তাআলা দুঃসময়ে যে অবস্থা পরিস্থিতি সেটাকে আল্লাহ তাআলা ঠিক করে দেন, আল্লাহই ঠিক করবেন, আল্লাহই ঠিক করেন। আল্লাহ তাআলার হুকুম পুরা সব জিনিস আল্লাহ তাআলা পৌঁছায়, আল্লাহ তাআলা আল্লাহ যখন চান তখন পরিবর্তন করে। কিন্তু পরিবর্তন করার নিয়ম হলে যে সব অবস্থায় আল্লাহ তাআলার হুকুম রূপে জম, আল্লাহ তাআলা যে কোনো হুক এই হুকুম দিয়েছেন সে হুকুমকে সুসময়ও সে হুকুমের যে হুকুম সেই হুকুম রূপে জমতে হবে, দুঃসময়ে যে হুকুম সে সে সময়ও ওই হুকুম আমি সেটা পুরা করবো। আর যাই তাই এরকম না যে ভাই যেরকম পরিস্থিতি হবে সেরকম পরিস্থিতি সেই হিসাবে আমল করবো, না না, যে কোনো পরিস্থিতি হোক না কেন আল্লাহ তাআলার যে হুকুম আছে সেই হুকুমের উপরে যুক্ত। তো পরিস্থিতি আনেনি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, যে মানুষ এই পরিস্থিতির মধ্যে সব অবস্থায় হোক না কেন আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছে। যখন আল্লাহ তাআলার হুকুমটি পুরা করবে তো আল্লাহ তাআলা পরিস্থিতিকে ঠিক করে দেবে, অবস্থাকে আল্লাহ ঠিক করে দেবে, অবস্থা ঠিক করে দেবে। যে আমল আমি করছি সে আমলের দ্বারা দেখবো আল্লাহ তাআলা হুকুমকে পুরা করছি, আমার আখেরাতের অবস্থাও আল্লাহ তাআলা ঠিক করে দেবে।
দূসরি বাত ইয়ে হ্যাঁ কে শেতান ভি দুনিয়া মে হি আপনা কাম করতা জিস তরহ আল্লাহ তাআলা হুকুমে হুকুম দেতে হ্যায় হুকুমে কামিয়াবি বতাতে হ্যায় হুকুমে বরকতে বতাতে হ্যায় দূসরি তরফ শেতান কা ভি কাম হ্যায় উসকা কাম এক ইয়ে হ্যায় কি ও আদমি কো হালাত সে ডালা দে হাদিসো মে হ্যায় কি ও হালাত সে ডালা দে কি তুম আগর আল্লাহ কে রাস্তে মে চলে গয়ে তুম এসা কাম কে নিকলবে তুমারা ক্যা হোগা তুমারে বচ্চোঁ কা ক্যা হোগা কাম ডরানা আল্লাহ সে ডরানা আল্লাহ কে হালাত তো আল্লাহ তালা কে কবজে মে হারিয়ে গুজর যায়গে আসল ডরনে কি চিজ তো আল্লাহ কাজ وہ ڈرنے کی چیز, لیکن وہ اللہ کے عذاب سے نہیں ڈراتا بلکہ آدمی کو حکم پر عمل کرنے کی صورت میں حالات سے ڈراتا ہے, دنیا کے نقصان سے ڈراتا ہے, اس کو تخویف کہتے ہیں. اس کا ایک کام یہ ہے کہ وہ آپ کو حالات سے ڈرائے گا. تمہارا کیا حدیثوں میں ہے کہ جب آدمی ایمان قبول کرتا ہے تو اس کو شیطان ڈراتا ہے, تو ایمان قبول کیا, دین قبول کیا, کر دیا, چھوڑ دیا, اب تمہارا کون پرسان حال ہوگا, اس کو ڈراتا ہے تاکہ وہ پیچھے جا جائے گا. شیطان کا کام ڈرانا ہے کسے کے حالات سے, اور اللہ کا کام یہ ہے, اللہ تعالیٰ یہ کہتے ہیں کہ ہم مدد کریں گے, ہم کامیاب کریں گے, ہم ساتھ دیں گے, تو اللہ تعالیٰ مدد کا وعدہ کرتا ہے. وہ ڈراتا اس لیے میں نے جو سو ایمان اور یقین کی طاقت اس لیے پیدا کر لی ہے تاکہ شیطان ڈراوے حالات سے, تو ہم کہیں گے کہ حالات تو اللہ کے قبضے میں ہے. رسول صلی اللہ علیہ وسلم کو لوگ ڈراتے تھے کہ آپ نے یہ کام شروع کر دیا ہے, کہ لوگوں سے کہو کہ ہم کو تو وہ بات پہنچے گی نفع کی نقصان کی, وہ جو اللہ نے ہمارے لیے لکھی ہے, جو اللہ نے ہمارے لیے نہیں لکھی ہے وہ نہیں پہنچے گی, اور جو لکھی ہے وہ پہنچتی رہے گی. یہ سکھایا نبی کو, کیوں کہ نبی کو ڈراتے تھے جب لوگ آپ کی بخاری کو کریں گے, آپ کو حلا کریں گے, نہیں کل یوسی بنا اللہ کا تو پتہ ہونا ہمارے بھی نہیں سبق ہے کہ جب ہم دین کے کام کے لیے چلیں گے اور دین اپنے آپ کو دین کے لیے پیش شیطان کی طرف سے یہ تخویف آئے گی, ڈرانے کا نام ڈرانا آئے گا اللہ کے لحاظ, تو یہ کہا جائے گا نہیں کچھ نہیں ہے, جو اللہ نے لکھا ہے وہ ہوگا. تو یقین کی ایک نعمت ہے, یقین کی نعمت ہے, شیطان کے وساوس سے آدمی بچ جاتا ہے, وساوس دیر ہو جاتا ہے. ایمان اور جمی ہاں اندر ایمان کی اور یقین کی تہیں جمتی ہے, اس کی وجہ سے آدمی اپنے دین پر قائم رہتا ہے کہ ایمان کی محنت سے ایمان یقین بنے گا, اور یقین کی وجہ سے اپنے حکموں پر اللہ کے حکموں پر چلنا آسان ہو جائے گا. پھر آدمی حالات سے نہیں ڈرے گا بلکہ حالات میں اللہ سے امیدوار رہے گا کہ اللہ نے اچھے حالات لائے, اللہ اچھے حالات لایا تو اچھے حالات کا انعام ملے گا, کہ اچھے حالات میں کام کیا ہے تو اللہ شکر کے ساتھ کام کریں گے تو شکر کا انعام ملے گا, ناگوار حالات آئے ہیں صبر سے کام کریں گے صبر کے راستے سے ملے گا. ایمان کی ایمان والے کی تو دونوں حالتیں اچھی ہے, صبر کی حالت بھی اچھی, شکر کی حالت بھی اچھی. یہ اس لیے سکھایا کہ شیطان کی طرف سے کلانا تو وہ حالات سے ڈالا, تو اس کے مقابلے میں کہا کہ حالات پر ساتھ ہی قبضے میں ہیں, جو اللہ نے لکھا ہے وہ کرے گا, ہم تو وہ کریں گے جو اللہ کا سارے حکم دیا ہے. پکڑ لو ماتو مرمول, جس بات کا تم کو حکم دیا ہے وہ بس, پھر کیا ہوگا کہ جو اللہ نے لکھا ہے وہ. یہ یقین کی مایا اس لیے سکھائی ہے تاکہ شیطان کی طرف سے اور ڈر آتا ہے وہ نکل جائے اور آدمی آگے بڑھے, کیونکہ اللہ تعالیٰ نے ہم کو آگے بڑھنے کا حکم دیا ہے. یہ خیر کے کام ہیں, ذمہ داریوں کے کام ہیں, کہ اس میں آگے بڑھو. بس سبق الخیرات کو آگے بڑھنا پسند ہے, اللہ تعالیٰ کو جلدی کرنا پسند ہے, سارے ہو جلدی کرو آگے بڑھو. ہاں کیوں کہ جو جلدی کرے گا آگے بڑھے گا وہ اپنے مقصد کو پہنچے گا. اس لیے یہ بتایا گیا ہے کہ یہ شیطان کی طرف سے ہے کہ وہ ڈراتا ہے, اس لیے ہوگا جو اللہ نے لکھا ہے وہ ہوگا, اور ہمیں کیا کرنا ہے کہ جو ہمیں اللہ کا اپنے حکم کیا ہے وہ کرنا ہے. اللہ تعالیٰ نے حکم پر چلنے کے فضائل بتائے ہیں, حکم پر چلنے کے برکتیں بتائی ہیں کہ حکموں پر چلو گے تو یہ برکتیں, کہ اللہ کے راستے میں نکلیں گے, اللہ کے دین کی محنت کریں گے کہ اللہ تعالیٰ مصیبتوں کو اور بلاؤں کو اٹھا لیں, کہ اللہ کے دین کی محنت کرو, ضرور محنت کرو, اس محنت کی وجہ سے اللہ تمہاری بلاؤں کو اور مصیبتوں کو اٹھا لیں گے. حدیثوں میں اس کام کی محنت دیے گئے ہیں تاکہ کچھ نہیں ہوگا, جو اللہ نے لکھا ہے وہ ہوگا اور ہم عمل کریں گے اور اللہ تعالیٰ اپنے وعدے پورے کرے گا.
تو میرے محترم دوست بزرگ, ایمان مدد یہ پریمان شکتی پیدا کرتے ہوئے کہ جو پریمان شکتی ہلے ہر حالت جیکن ابستائی ہوگی پرستر جگہ এখানে বিভিন্ন রকমের পরিস্থিতি কায়েম হবে এবং বিভিন্ন রকমের হালাত আর অবস্থার সম্মুখীন মানুষ হবে. তো এই সব অবস্থার মধ্যে তার ইমানের মধ্যে যদি পরিমাণ শক্তি পয়দা হয় যে ইমানের শক্তিতে সে সব রকম পরিস্থিতিতে আল্লাহ তালার রূপে দ আল্লাহ তালা যেতে চান সেটার রূপে দ কোরআনের ফাঁকের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যদি এই গ্রামবাসী ও শহরবাসী এই দুনিয়ার বসবাসকারী তারা যদি ঈমান আনে আল্লাহ তাআলার, অর্থাৎ যা কিছু করবার সেটাকে সে করে, যেটা করবার জন্য হুকুম করা হয়েছে সেটাকে করে, আর তা পাও, আর যদি তারা ওই সমস্ত জিনিস থেকে বাঁচে বেঁচে থাকে যে সমস্ত জিনিস নিষেধ করা হয়েছে, আমারও ইমান আনে অর্থাৎ করণীয় কাজ করে যা হুকুম সেটা করে, আর তারা যেটা করতে নিষেধ করা হয়েছে সেটা থেকে বাইরে চলে, তো আল্লাহ তারা জমির আসমানে বরকতের দরজা কেন বরকতের দরজা কে আল্লাহ তারা যে কোনো অবস্থায় হোক না পরিস্থিতি হোক না ওই পরিস্থিতিতে আল্লাহ তালার হুকুমকে পুরা করতে হবে, এটাই হলো আসল. মেরে মহতরম দোস্ত বিভিন্ন অবস্থার মধ্যে পদ্ধতি পরিবর্তন, আমার মনে করেন অসুস্থ হয়ে পড়ছে তো নামাজ কিভাবে পড়বে, লড়চল হবে না, কিন্তু হুকুম পুরা করার পদ্ধতি হয়তো বা পরিবর্তন হবে, আর এই পরিবর্তন যাতে হুকুম পুরা করা সহজ হয়ে সহজ করার জন্য তো সহজ হয়ে যাবে, হুকুম পুরা হবে তো এটার জন্য সহজ তরিকা বাজায়, তো তরিকা বিভিন্ন রকমের হবে, এই সমস্ত তরিকার পরিবর্তনটা এটা হলো হুকুমকে পুরা করা সহজ হওয়ার জন্য, তা না হলে হুকুম পুরা করা এটা জরুরি যে কোনো অবস্থায় হোক না কেন ওই অবস্থাতে আল্লাহ তালার যে হুকুম সে হুকুমকে পুরা করবে, আর যে সে হুকুমকে পুরা করবে এটাই চিরকাল বাকি থাকবে, আর যে অবস্থায় সে করছে সে অবস্থা পরিবর্তন হয়ে যাবে. এই জন্য মেরে মহতরম দোস্ত ইমানের মধ্যে ওই পরিমাণ শক্তি পয়দা করতে হবে, চাইলেই মানুষ সব অবস্থার মধ্যে আল্লাহ তালার হুকুম রূপে এই দুনিয়াতে আল্লাহ তালা শয়তানকেও সৃষ্টি করছে, শয়তানকেও পাঠাইছে, শয়তানের কাজ কি বলে, শয়তানের কাজ হইল সে মানুষকে ভয় দেখ, অবস্থার ভয় দেখ, পরিস্থিতির ভয় দেখ, আরে তুমি যদি নামাজ পড়ো তুমি যদি দিনের উপরে চলো তো তোমার অবস্থা এরকম খারাপ হয়ে যাবে, আর তোমার গরিবই হবে তুমি গরিব হয়ে যাবে, তোমার অসুবিধা সৃষ্টি হবে, বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি হওয়ার ভয় দেখায়, ভয় দেখায় এজন্য যাতে সে পিছিয়ে যায়, সে আল্লাহ তাআলার হুকুম হতে না থাকে, শয়তানের কাজ হলো ভয় দেখা, আর আল্লাহ তাআলা বান্দাকে বলতেছেন বান্দা আগে বাড়ো, তুমি আগে বাড়ো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব, আল্লাহ ওয়াদা করতেছে, আল্লাহ তাআলা সাহায্য করার ওয়াদা দিচ্ছে, আর শয়তান ভয় দেখে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তান ভয় দেখে, মানে আপনি যদি এই কলমার দাওয়াত দেন আর দিনের কথা বলেন তাহলে মানুষ আপনার আপনার চেপে যাবে, আপনার দুঃখন হয়ে যাবে, আপনার জন্য দুনিয়ার জিন্দগি মুশকিল হয়ে যাবে, বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে আপনি পড়বেন। আমার উপরে যা অবস্থা হবে এটা তো যেটা আল্লাহ তাআলা আমার উপরে রেখেছেন সেটাই হবে, এর বাইরে কিছু হবে। আল্লাহ যা আমার কিসমতে রেখেছেন তাই হবে, এর বাইরে কিছু শয়তানকে কথা জবাব দিয়ে তো মেরে মহাদাম দোষ। মানুষ যখন ভালো কাজে অগ্রসর হয় এবং দিনের পথে চলে, আল্লাহ তাআলার হুকুমের পথে চলে, তো শয়তানের কাজগুলো তাকে ফায়দা করো। যে তুমি যদি রাস্তায় চলো আল্লাহ তাআলার হুকুমের উপরে চলো, তোমার এই অবস্থা হবে, তোমার এই পরিস্থিতি কায়েম হবে, তখন তুমি পেরেশানির মধ্যে পড়বে, কষ্টের মধ্যে পড়বে। তো শয়তানকে কথা বলে দিতে হয় যে আমার উপরে যা আল্লাহ তাআলা আমার জন্য লিখছেন তাই হবে, এর বাইরে কিছু হবে না, আমি তো আল্লাহ তাআলার হুকুমের উপরে চলব। মানুষ যখন মেহনত করে নিজের ইমানের মধ্যে এরকম শক্তি পয়দা করে, ইয়াকিনের মধ্যে শক্তি পয়দা করে, তো এই ইমান ইয়াকিন এটার উপরে যখনই সে এই ইমান ইয়াকিনের কারণে আল্লাহ তাআলার হুকুমের উপরে শয়তানের মোকাবেলায় শয়তানের মোকাবেলায় সে ভিতরে চমতে থাকে, এভাবে দিনের ভিতরে ইমানি শক্তি পয়দা হয়ে যায়। ইমানি শক্তি যখন পয়দা হয়ে যায়
اللہ کے دین کی اس محنت کے ذریعے سے ایک تو اپنے اندر یقین پیدا کرنا ہے، کیونکہ یقین جو آدمی میں آتا ہے وہ محنت کے راستے سے آتا ہے، جس لائن کی محنت کرے گا اس لائن کا یقین دل میں آئے گا، مال کی محنت کرے گا تو مال کا یقین آئے گا، یہ مال ہوگا تو سارے کام ہو جائیں گے، مال نہیں ہوگا تو کچھ نہیں ہوگا، اس طرح جس چیز کی محنت کرے گا اس چیز کا یقین اندر بنتا ہے، باہر شکل بنتی ہے اندر یقین بنتا ہے۔ تو فرماتے تھے کہ آدمی کے محنت سے باہر شکل بنتی ہے اندر یقین بنتا ہے۔ مثال کے طور پر ایک آدمی نے محنت کر کے مال جمع کیا، مال جمع کر کے ایک بلڈنگ بنائی، اس کے کمرے بنائے، کیا کہ اب یہ کمرے کرایہ پر دیں گے اور کرایہ آتا رہے گا، کھاتے رہیں گے، تو شکل بنی بلڈنگ کی اور اندر یقین بنا اب اس میں سے جو آمد ابھی آئے گی آئے اس پر ہمارا گزارا ہو جائے گا۔ تو آدمی کی محنت سے شکلیں بنتی ہیں اور وہ شکلوں کا یقین دلوں میں آتا ہے۔ اسے دنیا کی ترقی اس طرح سے ہو رہی ہے کہ مختلف شکلیں پیدا ہوتی ہیں، حکومت کی شکل، تجارت کی شکل ذرا سے پیدا ہوتی ہے اور مختلف شکلوں کا یقین آتا ہے، اس لیے آدمی اس کے اندر سیدھا رہتا ہے۔ دین یہ کہے گا کہ اپنے عمل کی بھی ایک شکل تم کو دی ہے، عمل کی بھی ایک شکل دی ہے، مثلا نماز کی ایک شکل دی ہے کہ نماز بناؤ، یا کہ نماز پر محنت ہو گئی کہ نماز والا یقین، نماز والا علم، نماز والا طریقہ، یہ زندگی میں محنت کر کے آیا تو اب نماز کا بھی یقین آئے گا کہ میں نماز پڑھوں گا اور نماز پڑھ کر اللہ سے مانگوں گا، اللہ مجھے یہ دے گا۔ اس لیے محنت کرائی گئی ہے عمل ہی میں، عملوں پر محنت کرو، عملوں میں سب سے پہلے نماز ہے ایمان کے ساتھ، یہ اب نماز بنی ہے، یہ نماز کیسی بنی ہے، نماز علم والی، نماز یقین والی، نماز طریقے والی، یہ محنت کر کے حاصل کی جاتی ہے، بنائی جاتی ہے۔ پھر اس نماز کے ساتھ اللہ کا وعدہ ہے، انی معکم لئن اقمتم الصلاۃ وآتیتم الزکات، میں تمہارے ساتھ ہوں، اللہ کہیں گے میں تمہارے ساتھ ہوں، اگر تم نماز قائم کرو گے رسول کے ساتھ دام کرتا۔ تو ایمان کی محنت کے ذریعے سے اعمال پر محنت کرو، کی جائے عمال کی محنت اور عمال میں سب سے اونچا عمل کہ وہ نمازیں ہیں کہ اپنی نمازوں پر محنت کرو کہ نماز علم والی نماز یقین والی نماز طریقوں والی استقامت والی اس نماز پر حق کیوں کو اللہ تعالیٰ نے مدد کے لیے یہ نماز کی تھی نماز کے ذریعے سے انہوں نے اپنے حالات اللہ تعالیٰ سے کٹوائے کیونکہ حالات آتے ہیں اب کا جو راستہ ہوتا ہے اب کے راستے میں حالات آتے ہیں حضرت فرماتے ہیں کہ جو راستہ حق ہے اس کے ابتدا ناگواریوں سے کہ جب آدمی حق راستے پر چلنے کا ارادہ کرے گا اور فیصلہ کرے گا تو سب سے پہلے ناگواریاں آئے گی مخالفتیں آئے گی مختلف قسم کی اندر کی باہر کی مختلف ناگواریاں حق کے والے راستے پر ناگواریاں ہیں باطل والے راستے پر خواہشات ہیں حق کی ابتدا ناگواریوں سے ہوگی اور انتہا کامیابیوں سے ہوگی یہ آدمی حق پر رہے گا تو ناگواری آج کی انبیاء کرام علیہ السلام پر صحابہ کرام پر جب اس راستے پر انہوں نے لیا تو سب سے پہلے ناگواری آئی دشواریاں آئی مخالفتیں آئی تنگیاں آئی اس پر وہ جمے رہے تو اللہ تعالیٰ نے حالات کو بدل دیا یہ ابتدا ناگواریوں سے ہوگی اور انتہا کامیابیوں سے ہوگی یہ حق کے راستے کی ترتیب ہے کیوں اس لیے بتایا کہ شیطان ڈراتا ہے ڈرنے کی کوئی بات نہیں ہے اللہ کی ایک ترتیب ہے کہ اس راستے سے ڈرائیں گے ناگواریوں کے راستے سے آدمی میں پختگی آئے گی مضبوطی آئے گی اور پھر انجام میں انجام میں آدمی گھبرائے نہیں دشواری کے ساتھ آسانی آئے اور نماز بھی اس لیے کی ہے کہ کوئی حال آتا ہے کوئی ناگواری آتی ہے تو اپنے حال اور ناگواری کے علاج اللہ سے مدد سے کرو اور اللہ کی مدد کے لیے اپنا عمل یعنی نماز بناؤ جب نماز بنے گی تو نماز کے ذریعے سے مدد دیا گیا یہ فائدہ ہے تاکہ جو حالات ہیں اس میں اللہ تعالیٰ کی مدد جو جو اللہ تعالیٰ کی مدد آتی چلی جائے گی اندر یقین کا معیار بھی بڑھتا چلا جائے ہاں اس لیے پہلے ایک ناگواری آئے گی اس کو مدد لے کر کے اس ناگواری کا علاج کر دیا اب اس سے اگلی آئے گی وہ ذرا اور بھاری آئے گی کیونکہ ایک یقین بنا ہے آپ کا تو اب اللہ تعالیٰ سے مدد لے کر کے اور اس کی ذمہ داری پوری کر کے اس کو بھی اللہ تعالیٰ سے حل کرا لے گا تو اور یقین بڑھے گا اس طرح جو جو اللہ تعالیٰ آزمائش میں ڈالے گی اور آپ کے کام پر رہے گا تو اس کا یقین بڑھتا چلا جائے گا اس لیے اس کو اندر اطمینان ہوگا کہ میرے ساتھ اللہ تعالیٰ کی مدد تو میرے اس طرح اللہ تعالیٰ اس راستے میں جیت کے راستے میں ناگواریوں کے ساتھ چلاتے ہیں اور انجام اور نتیجے میں کامیابی دکھاتے ہیں اس لیے فرماتے تھے کہ حق کی ابتدا ناگواریوں سے ہوگی اور انتہا کامیابیوں سے ہوگی اور باطل کی ابتدا کہ آدمی نے باطل کا راستہ لیا ہے حق کے مقابلے میں تو باطل کی ابتدا خواہشات سے ہوگی کہ آدمی نے راستہ غلط لیا ہے باطل کا راستہ لیا ہے تو خواہشات پوری ہو جائے گی منچاہیاں پوری ہو جائیں گی منچاہیوں کے اسباب آئیں گے اور یہ خوش ہے کہ اس کا خوش ہونا غلط ہے اس کا انجام برا ہوگا انجام اس کا اچھا نہیں ہوگا برا ہوگا کیوں یہ منچاہی ہے فرماتے تھے کہ اب کی ابتدا ناگواریوں سے ہوگی اور انتہا کامیابی سے ہوگی اور باطل کا راستہ لیا ہے تو ابتدا خواہشات سے ہوگی اور نتیجہ نامرادیوں سے ہوگا یہ باطل یہ نامرادیوں پر جا کے ختم ہوتا ہے پھر نہ وہ خواہشات رہتی ہے نہ مراد پوری ہوتی ہے اور نہ یہاں کا ہے نہ وہاں کا ہے نامراد ہو جاتا ہے یہ اللہ تعالیٰ کی ترتیب ہے اور ہم کو ترتیب سے چاہیے ناگواریوں کی الفاظ ہے ناگواریوں کی ابتدا ہے ان شاء اللہ وہ ناگواریاں بدل جائے گی گھبرائیں نہیں دشواری کے ساتھ آسان آنے والی ہے گھبرائیں نہیں دشواری کے ساتھ آسان آنے والی تو اس طرح وعدے دے کر کے چلایا گیا تاکہ کام کو پورا کرے جب کام پورا ہو جائے گا تو اللہ صاف کر دیا جائے گا
میرے محترم دوست بزرگوں ایمانے مجھے شکتی پیدا کرا کر لائن کر دیسی ایمانے مجھے شکتی پیدا کرار جن جی شکر دارا ہمارا যে কোনো পরিস্থিতি হোক, সেই পরিস্থিতিতে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মেরে আল্লাহ তাআলার হুকুমকে আমরা পুরা মেহনত করে দুই রকম মেহনত করে, একটা হলো এক মেহনতের দ্বারা ভিতরে তার ইমান ইয়াকিন তৈয়ার হয়, আর এক মেহনতের দ্বারা বাইরে নকশা তৈয়ার হয়, বাইরের নকশা তৈয়ার হয়, বাইরের শেকেল তৈয়ার হয়। একজনে ধরেন সে মাল কামাই করল, মেহনত করে সে মাল কামাই করছে, আর এই মাল দিয়ে সে একটা বিল্ডিং বানাইল, বিল্ডিং গুলোর মধ্যে অনেক ফ্ল্যাট বানাইলো। এখন তার চিন্তা হলো যে ফ্ল্যাট গুলো আমি বিক্রি করবো অথবা ভাড়া দিব, আর মাসে মাসে আমি টাকা পাই। তো যখন ওই মালের লাইনে মেহনত করলো তো মালের ইয়াকিন তার দিলের ভিতরে পয়দা হল, যদি আমলের লাইনে মেহনত করে তো আমলের ইয়াকিন দিলের ভিতরে পয়দা হয়। মানুষের মেহনত দুই রকমের, এক হলো বাইরে এক হলো ভিতরে। বাইরে যে জিনিসকে প্রেয়ার করবে তার এই শক্তি দিয়া সেটারই ইয়াকিন তার দিলের ভিতরে পয়দা হয়। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে মানুষের মেহনতের দ্বারা বাইরের শেকেল তৈয়ার হয়, বাইরের নকশা তৈয়ার হয়, আর ওই নকশার দ্বারা তার দিলের ভিতরে ওই নকশারই ইয়াকিন পয়দা হয়। ওই যা সে খাড়া করছে, যা সে তৈয়ার করছে, এটার ইয়াকিন তার দিলের ভিতরে পয়দা হয়। এখন টাকার ইয়াকিন পয়দা হবে, কারণ তার বিল্ডিং থেকে টাকা আয় করার রাস্তা খুলে গেছে। এখন তার ইয়াকিন সম্পূর্ণ টাকার উপরে বিশ্ব। মানুষ যদি আমাদের লাইনে মেহনত করে তো আমাদের ইয়াকিন তার দিলের ভিতরে পয়দা হবে, আমাদের ইয়াকিন তার দিলের ভিতরে পয়দা হবে। ওর দিলের ভিতরে মালের উপরে মেহনত করার কারণে মাল দিয়া তার জিন্দগি বন্ধে এই ইয়াকিন পয়দা হয়েছে ভিতরে। আর যদি কেউ আমলের উপরে মেহনত করে তো তার আমলের দ্বারা তার জিন্দগি বনবে, আর তার ইয়াকিন পয়দা হবে যে আমলের দ্বারা। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, মানুষকে আল্লাহ তারা মেহনত করার শক্তি দিয়েছেন। সে দুই ধরনের মেহনত করে, এক হলো দুনিয়া চিজ আসবাব বস্তু এগুলোর উপরে মেহনত করে, যত সে মেহনত করে তত তার অন্তরের ভিতরে তার দিলের ভিতরে এগুলির ইয়াকিন তার দিলের ভিতরে পয়দা হয়েছে। আর যখন সে নামাজের উপরে মেহনত করে, আমাদের উপরে মেহনত করে, তো নামাজ আমার এগুলি ইয়াকিন তার দিলের ভিতরে পয়দা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি নামাজ কায়েম করো, তাই নাকাম তুমি সলা পাড়াতেই তুমি জাকা, যদি তোমরা নামাজ কায়েম করো অর্থাৎ নামাজকে ঠিক করার জন্য মেহনত করো, নামাজ ঠিক হয়ে যাবে। নামাজ তো খালি এভাবে উঠা বসার নাম নয়, নামাজের মধ্যে ইয়াকিন লাগবে, নামাজের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা লাগবে, সহি নামাজ হইতে হবে, সঠিক নামাজ হইতে হবে। খালি উঠা বসা করা এটা কোনো নামাজ নয়, এই নামাজ দ্বারা এখন মেহনত করে সে নামাজটাকে তৈয়ার করবে, তার নামাজের মধ্যে রসুল্লাহ তরিকা পরিপূর্ণ আসবে, তার নামাজের মধ্যে ধ্যান পরিপূর্ণ আসবে, তার নামাজের মধ্যে ইয়াকিন পরিপূর্ণ আছে। তো যখন এই নামাজের উপরে সে মেহনত করবে, নামাজটাকে সুন্দর করবে, তো এই নামাজের দ্বারা তার সমস্যার সমাধান। সব নবীদেরকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, নবীরা এই নামাজের দ্বারা তাদের সমস্ত পরিস্থিতিকে ঠিক করছেন, সমস্ত অবস্থাকে তারা ঠিক করছেন। যে কোনো অবস্থায় হোক না কেন, যখন মানুষ নামাজ পড়ে তো নামাজের নামাজের উপরে আল্লাহ তাআলা বলতেছেন যদি তুমি নামাজ ঠিক করো আর যাকাত আদায় করো তাহলে আমি তোমার সঙ্গে রয়েছি। আল্লাহ তার সঙ্গে হয়ে যাওয়ার অর্থ আল্লাহ তাআলার সাহায্য তার সঙ্গে হয়েছে, আল্লাহ তাআলার সাহায্য তার সঙ্গে। তোমার মহতরম দোস্ত, আল্লাহ তাআলার সাহায্য যদি কারোর সঙ্গে হয়, আল্লাহ সাহায্যের মোকাবেলায় কোন পরিস্থিতি টিকতে পারে, কোন হালতকে টিকতে পারে, সব অবস্থাই সুন্দর হয়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্তরা, আল্লাহ তাআলা নামাজের আমল দিচ্ছেন, মানুষ মেহনত করে যদি নামাজকে বানায় তো নামাজের দ্বারা যখন عمل میرے محترم دوستوں کو اور یہ تو ہمارے مجھے شکتی پیدا کرا اور محنت کرے میرے محترم دوستوں کو এরকম ভাবে ইবাদত আর আমলকে তৈরি করা যখন মেহনত আমলের উপরে লাগবে তো আমলের উপরে ইয়াকিন জমবে যখন মেহনতটা মালের উপরে লাগবে তো মালের উপরে ইয়াকিন জমবে আমল দিয়া মেরে মহতারাম দোস্তগুলো কো যে কোনো অবস্থায় আসুক পরিস্থিতি আসুক এই পরিস্থিতি যখন আমলের দ্বারা মানুষ এটাকে সমাধান করে সমাধান করে তো আস্তে আস্তে আল্লাহ তাআলা সুবিধা নিয়ে আসে আস্তে আস্তে আল্লাহ তালা সুবিধার অবস্থা সৃষ্টি করে এটা আল্লাহ তালার ওয়াদা এটা আল্লাহ তালার ওয়াদা হজরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ বলছেন যে হক হক যে কাজ সে হকের শুরু হইল সূচনা হইল অপছন্দনীয় অবস্থা হকের উপরে যখন মানুষ চলতে শুরু করে তো তার চারিদিকে তার অপছন্দনীয় অবস্থা আসে এবং সে যদি এটার উপরে চলতে তো ধীরে ধীরে আস্তে আস্তে তার রাস্তা পরিষ্কার হইতে থাকে আর এই অবস্থার উপরে চলতে চলতে তার হকের উপরে চলার পরিণতি যেটা শেষ অবস্থা যেটা সেটা হলো কামিয়াবি আর সফল হকের শুরুতে চলতে হকের উপরে চলতে শুরুতে কষ্ট আসে পেরেশানি আসে সৃষ্টি হয় অতিক্রম করে জমে থাকে আল্লাহ তারা আরেকটা অবস্থা আনেন হোটেলগুলো মানুষ জমে থাকে কারণ এই অবস্থাগুলো তো পরীক্ষার জন্য সে অপরূপে জমে কি জমে না এই পরিস্থিতি দেখে ঘাবড়াইয়া অপর রাস্তাকে ছেড়ে দিল সেই জন্য বলতে পারে হকের শুরু হল অপছন্দনীয় অবস্থা দিয়ে আর হকের শেষ হলো হকের পরিণতি হলো কামিয়াবি আর সাফল্যের মহতারাম দোস্ত যেটা বাতিল বলে যে বাতিলের সূচনা হলো খাহিশা যখন মানুষ বাতিলের উপরে চলে তো তার খাহিশ পুরো হয়ে যায় সে যা চায় তাই হইতে মত মতো হইতে থাকে আর সে এটার উপরে চলতে থাকে যেহেতু তার মনের চাহিদা পূরণ হইতেছে তার খাহিশ পুরো হইতেছে তো চলতে 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 পরিণতি কি হয় বলে শেষ পরিণতি হল নাকামি আর ব্যর্থ যখন সে ব্যর্থ হয়ে যায় তখন তার খাইশ পুরো হওয়াও শেষ হয়ে যায় আর আগামীতেও কিছু পায় না এই জন্য মেরে মহতারাম দোস্ত হকের উপরে চলার সূচনা এবং শুরু হইল অপছন্দনীয় অবস্থা দিয়ে কষ্টের অবস্থা দিয়ে মনের বিপরীত অবস্থা দিয়ে মানুষ এটার উপরে জমে জমতে থাকে আর আস্তে আস্তে সে অগ্রসর হইতে থাকে তো শেষ পরিণতি হইল সে কামিয়াব হয়ে যায় সে সফল কাম হয়ে তো এইটাও একটা আমি হকের উপরে চলতেছি না বাতিলের উপরে চলতেছি এটাকে বুঝার একটা সহজ উপায় যখন আমি হকের উপরে চলবো তখন বিভিন্ন রকমের পরিস্থিতি যা আমার মনের বিপরীত এগুলি আমাকে ঘেরাও করবে কষ্ট আসবে প্রেশানি আসবে আর বিভিন্ন রকমের অবস্থার সৃষ্টি হবে তো যদি আমি এই অবস্থার উপরে হকের উপরে টিকে থাকি কায়েম থাকি চলতে থাকি তো আস্তে আস্তে আল্লাহ তাআলা এর পরিণতি কি করবেন এর পরিণতি সফলতা দিয়ে যাও তুমি সফল কামিয়াব এই জন্য মেরে মহতারাম দোস্ত আর বাতিলকে চিনবার হলো এই যে মানুষ যখন বাতিল জিনিসের উপরে চলে তো তার মনের খাহিশ পুরো হয়ে যায় তার মনের অবস্থা মনে যা চায় সেগুলি সব সে পাইতে আর সে ওই মনের আনন্দে মনের যেহেতু মনের অবস্থা সব পুরো হয়ে গেছে মনের চাহিদা সব পুরো হয়েছে সে বাতিল রাস্তায় কিন্তু চলতে চলতে এই বাতিল রাস্তায় চলার পরিণতি হল ব্যর্থতা নাকামি যখন সে নাকাম হবে ব্যর্থ হবে তার জিন্দগি বরবাদ হবে তো তার খাহিশ পুরো হওয়াও শেষ হয়ে যাবে তার খাহিশ পুরো হওয়াও শেষ হয়ে যাবে মেরে মহতারাম দোস্ত বুঝব এই জন্য বলেন যে ভাই নবীরা যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতি বলে যে হক আমলের উপরে তারা জমছেন হক আমল কি ইমান ইমানের সঙ্গে যে আমলের উপরে আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ তারা সাহায্য পাওয়া যাবে যে আমলগুলো বলা হয়েছে সেই আমলের উপরে তারা মজবুত হয়ে যায় নামাজ আল্লাহ তারা বলে নামাজ টাইম করো তুমি জাকাত দাও, আমি তোমার সঙ্গে হয়ে নামাজ নামাজ পড়তে কষ্ট হয়, আর মানুষেরও চারিদিক থেকে বিভিন্ন রকমের তিরস্কার ভর্ষণা চলতে থাকে, ফলে নামাজ ঘুরে ফিরে কি হবে, তোমার জিন্দগি নষ্ট হবে, বরবাদ হবে, আর অভাব অনটন তাকে করে। তো সে যদি নামাজ উঠে নামাজকে তৈয়ার করে, তো আল্লাহ তাআলা তার ওয়াদা দিয়া ধীরে ধীরে তার অবস্থাকে পরিবর্তন এবং তাকে কামিয়াবির থেকে নিয়ে যান। এই জন্য মেরে মহতরম দোস্ত, ইমানের মধ্যে শক্তি পয়দা করা, যাতে যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় হয়, সেই অবস্থার মধ্যে আমি হকের উপরে মজবুত থাকতে পারি।
یقین کی وجہ سے عمل صحیح ہوتے ہیں اور صحیح عمل کی وجہ سے اللہ کی قدرت سے بدل ہوتی ہے، یہ قاعدہ ہے۔ اس لیے محنت کرنے کا حکم دیا جاتا ہے کہ یقین صحیح بنے، تو صحیح یقین کے بعد جو عمل ہوگا وہ عمل صحیح نتیجہ ڈالے گا۔ حضرت انس رضی اللہ عنہ کا واقعہ ہے، وہ عراق میں رہتے تھے آخری عمر میں، وہ ان کی بڑی زمین جائیداد تھی، ان کی قبر بھی وہی ہے۔ تو ایک مرتبہ بارش ہو گئی تو جو زمین کا ذمہ دار تھا اس نے آ کر کہا حضرت پانی نہیں ہے، اور پانی نہ ہونے کی وجہ سے جو ہے سوکھا ہو رہا ہے سارا۔ حضرت صلی اللہ علیہ وسلم اپنے کمرے میں گئے اور نماز پڑھی، نماز پڑھ کر باہر آئے، باہر آ کر فرما کہ آسمان میں دیکھو کوئی بارش کی علامت ہے، بارش کی نشانی ہے۔ اس نے دیکھا پھر آئے صاحب، اس نے کہا آپ بھی کچھ نہیں ہے، تیسری مرتبہ یہی ہوا، پھر نماز پڑھی۔ آخر میں جب وہ باہر نکلے نماز پڑھ کے پوچھا آپ کو نشانی ہے آسمان میں بارش کی؟ کہ ہاں ایک ابر کا ٹکڑا کبوتر کے پر کے جیسا ہے، ہاں اتنی علامت آئی ہے۔ پھر وہ ابر پھیلا اور بارش ہوئی، خوب بارش ہوئی، نالے بہنے لگے۔ پھر بارش رک گئی تو اپنے آدمی کو بولا کر کہا گھوڑے پر سوار ہو جا اور دیکھ بارش کہاں سے نکل، کیونکہ بعد بارش میں ایسا ہوتا ہے۔ اس نے چکر لگایا، آ کر کہا کہ ہماری زمین کے پورے ایریے پر بارش، اپنی نمازوں کے ذریعے سے اپنی مرادیں اللہ سے پوری کرانا کہ ایمان یقین بنے، ایمان یقین کے بعد عبادت بنے، نماز بنے، اور نماز کے ذریعے سے اپنی مرادیں پوری کرا۔ انی معکم لئن اقمتم الصلاۃ واتیتم الزکات وآمنتم برسلی، میں تمہارے ساتھ ہوں، اللہ کہتے میں تمہاری مدد کرنے کے لیے تمہارے ساتھ ہوں۔ اگر تم نمازوں کو قائم کرو گے، زکاتوں کو ادا کرو گے، رسول کے طریقوں کی پیروی کرو گے، یہ اللہ کے وعدے ہیں۔ جن لوگوں نے محنت کر کے اپنی نمازیں بنائی، اپنا ایمان بنایا، انہوں نے اللہ کے وعدوں کو دیکھا کہ اللہ نے اپنا وعدہ پورا کیا۔ جس قسم کے حالات آتے تھے اور اللہ تعالیٰ وعدہ پورے کرتا تھا، تو ایمانوں میں یقین اور ترقی ہوتی، یقین بڑھتا چلا جاتا کہ اللہ سے مانگیں گے اور اللہ دیں گے، اللہ سے مانگیں گے اللہ دیں گے۔ ہاں یہ اطمینان کی زندگی ہوتی ہے، ایمان کی وجہ سے اطمینان ملتا ہے، یقین کی وجہ سے اطمینان ملتا ہے، پھر کوئی پریشانی نہیں ہوتی۔ کوئی پریشانی آئی کہ اللہ سے مانگیں گے، اللہ دینے والا ہے، حضور نے ایسا جیت سکوں، اس سے دعا کرو، میں تمہاری دعا کو کرتا ہوں۔ تو اللہ نے دعا مانگنے کا حکم بھی دیا ہے، قبول کرنے کا وعدہ بھی کیا ہے۔ اس لیے میرے دوستو اپنی زندگی بنانی ہے، ایمان والی، یقین والی، اطاعت والی، ہاں، اور اتنی بنانی ہے جتنی اللہ چاہتے ہیں۔ ہاں ایک یہ کہ سرسری بات کہ جتنی مقدار اللہ تعالیٰ چاہتے ہیں اس محنت میں، اتنی مقدار جب پوری ہو جائے گی تو اللہ تعالیٰ کے فیصلے ہوں گے، اللہ تعالیٰ کے وعدے پورے ہوں گے۔ شیطان ڈراتا ہے کہ تم نے تو بہت دعا مانگی، بہت وقت لگایا، بہت قربانی دی، کچھ ہوتا تو ہے نہیں۔ ایسا نہیں ہے، ابھی بات پوری ہوئی نہیں ہے، جب بات پوری ہو جائے گی، کام پورا ہو جائے گا تو نتیجہ آئے گا۔ ہاں صحابہ کرام نے بھی ایک مرتبہ حضور صلی اللہ علیہ وسلم شکایت کی کہ یا رسول اللہ کتنے سخت حالات ہیں، پیٹ بھری روٹی کیوں نہیں مانتے، حالات بدلنے والے ہیں، حالات بدلنے والے ہیں، لیکن تم تو جلدی کر رہے ہو۔ مطلب کہنے کا یہ تھا کہ تم اپنا کام پورا کرو, جب تمہارا کام پورا ہو جائے گا تو اللہ تمہارا مطالعہ حالات کی تبدیلی لگیں گے, والا تصاویر ہو تو جلدی کرو, جلدی کرنے سے جب وہاں پہنچ جاؤ گے اور یہ محنت سوچنے کی پوری ہو جائے گی, پھر آگے کچھ نہیں کرنا ہے, پانی خود ہی آتا رہے گا. یہی حال دین کا ہے میرے دوستوں, کہ ہماری محنت, ہماری قربانی, ہماری اطاعت ایک مقدار پر پہنچ جائے جو مقدار اللہ چاہتا ہے. جب یہ مقدار پہنچ جائے گی تو پھر وہاں سے نتیجہ آئے گا. ہاں نتیجہ آئے گا, صحابہ کرام کے ساتھ یہی ہوا, اس نے حضور صلی اللہ علیہ وسلم کو بتایا کہ حالات بدلنے والے ہیں لیکن تم تو جلدی کرتے ہو. مطلب یہ تھا کہ اپنا کام اللہ تعالیٰ کو پورا کر کے دکھاؤ, صحیح کر کے دکھاؤ, پھر اللہ تعالیٰ کا وعدہ حق ہے. کوئی گھبرانے کی بات نہیں ہے, شیطان ڈراتا ہے ورنہ اللہ کا وعدہ. اس لیے میرے دوستو ہمارا کام یہ ہے کہ ہم یقین کے لحاظ سے, عمل کے لحاظ سے, اخلاص کے لحاظ سے اپنا کام پورا کریں, محنت اسی نیت سے کریں کہ اللہ تعالیٰ یہ کام ہمارے ہاتھوں میں پورا کرا دے. جب پورا ہو جائے گا تو ہماری دعاؤں میں قبولیت آئے گی, قبولیت دعا کا انعام دیا جاتا ہے, پھر ان کی دعائیں قبول ہوں گی. صحابہ کرام کو یہی انعام ملا, جب ان کی زندگی بنی تو ان کی دعائیں قبول ہوں گی. کیوں کہ وہ ہر حال میں انہوں نے اپنے آپ کو پابند بنایا تھا, وہ تقاضے پورے کیے تھے اور ایسے پورے کیے تھے جیسے اللہ تعالیٰ کا, تو اللہ تعالیٰ نے ان کو اپنی مدد بھی دکھا دی اور حالات میں تبدیلی بھی آ گئی. وہی بات کہ حالات بدلنے والے ہو, حالات بدلنے والے ہیں لیکن تم جلدی کر دو, جلدی نہ کریں, بلکہ جو ہماری ذمہ داریاں ہیں میرے دوستوں, ایمان بنانے کی, اعمال بنانے کی, اخلاق بنانے کی, یہ پوری ہوگی تو اللہ کا وعدہ خود ہی ظاہر ہوگا.
تو میرے محترم دوست بزرگوں, مرنج بھائی جب ایمان صحیح ہوئے دبے, اعمال صحیح ہوئے دبے, ایمانے مجھے شکتی پیدا ہوئے, عمل ٹھیک ہوئے دبے, تو میرے محترم دوستوں یہ نماز اللہ تعالیٰ یہ نماز اوپر وعدہ کچھ یہ نماز دیا تمہارا دعا قبول ہو اور تمہارا اوسر پریبن کر. تو جہاں مانوش نماز سندر کرے, ایمان مجھے شکتی پیدا کرے, تو میرے محترم دوستوں دعا قبول ہو جائے. اور تعالیٰ صرف ہمارے گاندھیوں کا افسران جو خود رقم صاحب تمہارا جو انہیں علاقے تھکتے দেখাশোনা করার জন্য যে লোক ছিল সে এসে একদিন বলল যে হযরত নামাজ ঘর থেকে বেরিয়ে তাকে বললেন আকাশে দেখো বৃষ্টি হওয়ার কোন আলামত দেখা যায় কিনা. সে আকাশের দিকে তাকে বললো যে না আকাশে তো কোন বৃষ্টি হওয়ার কোন আলামত দেখা যায়. উনি আবার যায় নামাজ, আবার নামাজ পড়ে এসে বললেন দেখো কিছু দেখা যায় কিনা আকাশে. সে দেখে বললো যে না কিছুই দেখা যাইতেছে না. তো তিনি আবার নামাজ পড়লেন, আর বলে যে এবার দেখো আকাশে বৃষ্টি হওয়ার কিছু দেখা আলাম বলেন যে এটাই যথেষ্ট হয়ে যাবে। বৃষ্টির পরে তিনি তার খাদিমকে পাঠাইলেন যে যাও দেখো বৃষ্টি কোন পর্যন্ত হয়েছে। তো সে ঘোড়ায় ফেরা ওনার সমস্ত জমির চারিদিক থেকে দেখা এসে পড়ত যে বৃষ্টি আপনার সম্পূর্ণ জমিনের মধ্যে কোন জায়গায় বাদ নাই আর তোমার মহাজান যখন মানুষ নামাজ মানায় আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে নামাজকে সুন্দর করে তো নামাজের দ্বারা এরকম ভাবে মাসলা পুরা এরকম ভাবে সমস্যার সমাধান হয়ে